দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয় খোদা মহান দেখবে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের এবং দূরের দেশের প্রবাসী সকলকে জানাই মাদানী ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী ইসলামের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উভয় চোখের মধ্যখানে লিখে দেন, এই ব্যক্তি কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন তাকে শহীদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাননীয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকেও হাজির হয়েছি অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। আজকে ইনশাল্লাহ একটি বিষয় নিয়েছি, আর বিষয়টি হচ্ছে আত্মীয়দের প্রতি দয়া। আত্মীয় বড় একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আত্মীয়র বিষয় এসেছে যে পিতামাতার হকের পরেই যদি কারো অধিকার আদায় করতে হয় তারা হচ্ছেন আত্মীয় স্বজন। ইমানদারের ইমানের সাথেও জড়িত আত্মীয় স্বজনের বিষয়টি। তো দুনিয়াতে যদি আমরা দেখি একটা মানুষের জীবনকে অতিবাহিত করতে গিয়ে আত্মীয়দের সহযোগিতা, সহমর্মিতা, সকল কিছু বিষয় কিন্তু চলে আসে। আত্মীয়দের যদি আমরা বিচ্ছিন্ন থাকার যদি আমরা চেষ্টাও করি তাহলে একটা জীবন হয়ে যায় একটা বিচ্ছিন্ন, নিরসর, আনন্দবিহীন জীবন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই আত্মীয় স্বজনের বিষয়ে যে কি আমাদের হক, দায়িত্ব, কর্তব্য রয়েছে এ বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ আজকেও আমাদের সাথে রয়েছেন আমাদের ইমরান ভাই। তো আমরা যাবো ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ। ইমরান ভাই আজকের বিষয় হচ্ছে আত্মীয়দের প্রতি দয়া। আত্মীয় তো আমরা জানি ইমরান ভাই যে দুই শ্রেণীর আমরা সাধারণত জানি, যে একটা হচ্ছে বংশীয় পারস্পরিকভাবে, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের যে এটা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা হয়। তো এই যে আত্মীয় স্বজন যারা রয়েছে আমাদের, তো আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে?
এখানে শুরুতে যদি আমরা আজকের যে বিষয় আমাদের আত্মীয় স্বজনদের প্রতি দয়া, আমাদের সমাজের মধ্যে ফার্স্ট যদি আমরা একটা বিষয় খেয়াল করি, সুখে এবং দুঃখে
জি
প্রথম যাদেরকে পাওয়া যায় তারা কিন্তু
আত্মীয় স্বজন।
দেখুন আপনি সুখের ক্ষেত্রগুলোতেও আত্মীয়রা এসে কিন্তু তাকে ফার্স্ট তাকে স্বাগতম দেয়, তাকে মারহাবা জানায়। যেমন তাদের বিয়ে শাদিতে বলেন, যে সকল আনন্দের যে মুহূর্তগুলোতে অনুরূপভাবে যখন কোনো পরিবারের মধ্যে যদি কেউ শোকাহত হয়, ইন্তেকাল করে
জি,
অথবা কেউ অ্যাক্সিডেন্ট করলো, অথবা কেউ পারিবারিকভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা দেখি তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদের পাশে ছুটে আসে। এর একটা কারণ হচ্ছে যে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মীয়তার যে একটা সম্পর্ক দিয়েছেন পরস্পরের মধ্যে, এর একটা কিন্তু মহাব্বত কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে। আত্মীয়র মধ্যে কিন্তু আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর আত্মীয়, একটা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে হয়, আরেকটা হচ্ছে তারা আত্মীয় থাকে কিন্তু তাদের সাথে সরাসরি ওইভাবে রক্তের সম্পর্ক থাকে না।
আচ্ছা,
দ্বিতীয় নম্বর হচ্ছে সমাজের মধ্যে দুই ক্যাটাগরির আত্মীয় থাকে। এক ক্যাটাগরির আত্মীয় হচ্ছে যারা স্বাবলম্বী থাকে, বিত্তবান থাকে, অবস্থা ভালো থাকে। আবার কিছু আত্মীয় স্বজন তাদের জিবা হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একই আত্মীয় দেখা যাচ্ছে, একজন খুবই স্বাবলম্বী, একজন অসহায় দরিদ্র অবস্থায়,
আর্থিকভাবে কিছুটা মানে খারাপ আর কি,
খারাপ পরিস্থিতিতে থাকে। তো এই ক্ষেত্রে আপনার আমাদের একটা দায়িত্ব কর্তব্য হয়ে যায় তাদের দেখাশোনা করা, তাদের প্রতি দয়া দেখানো, অর্থাৎ ওই গরিব অসহায় যারা তাদের
জি।
আর এই যে আপনার গরিব আত্মীয়দের খোঁজ খবর রাখা, গরিব আত্মীয়দেরকে সহযোগিতা করা, এটা কিন্তু অনুর হোসেন ভাই
জি
আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকেও কিন্তু আমরা পাই। আমি শুরুতে ফার্স্ট সাহাবী রসুল শ্রেষ্ঠ সাহাবি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল করিমের আয়াতে মোবারকা নাজিল হয়েছে।
সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন খালাতো ভাই, যিনি একজন নিঃস্ব গরিব ছিলেন কিন্তু বদরি সাহাবী ছিলেন।
আচ্ছা, বদরি সাহাবী বলতে মানে বদর যুদ্ধে
যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেমন মাহে রমাদান মোবারকের 17 তারিখে যেটা আমরা বদর দিবস পালন করে থাকি। অসহায় হওয়ার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বড় একটা দয়া ছিল।
আচ্ছা,
কি দয়া? গরিব হওয়ার কারণে ওই খালাতো ভাই, যার নাম ছিল আপনার মিফতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফ্যামিলি তার সমস্ত ব্যয় তার খরচের দায়িত্ব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন,
পালন করতেন,
বহন করতেন পুরো। কিন্তু ঘটনাক্রমে ইতিহাসে যে ঘটনাটা আপনি জানেন, মুনাফিকরা যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো প্রকারে যে অপবাদ যেটা লেপন করলো, অপবাদ দিল, ওই অপবাদের সাথে তাদের পক্ষ নিয়ে, তাদের পক্ষপাতিত্বের মধ্যে এই মিফতাহ তিনি কি ছিলেন, তাদের পক্ষে নিয়েছিলেন।
আচ্ছা,
কিছু সময়ের জন্য এই এটা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে তো তিনি খুবই দুঃখ পেলেন।
আচ্ছা,
যেহেতু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনাতে যখন মুনাফিকরা যখন ষড়যন্ত্র করলো, আপনার সমালোচনা করলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেয়েছে যখন জানলো এই খালাতো ভাই হযরতে মিফতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের পক্ষপাতিত্ব নিয়েছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি শপথ করলেন যে আজকে থেকে তার প্রতি যে দয়া ছিল সেটা আজকে থেকে আর হবে না, তিনি এক প্রকার শপথ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শপথের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের 18 পারা সূরা নূরের 22 নম্বর আয়াতে মোবারকা নাজিল করেন।
আচ্ছা,
তা হচ্ছে আল্লাহ হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কাঞ্জুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ করেন, এবং তারা যেন শপথ না করে, যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের প্রদান না করার, যে তারা যাতে করে কি না করে, আপনার শপথ না করে, যারা মর্যাদাবান সামর্থ্যবান, অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে না দেওয়ার, মিসকিনদেরকে না দেওয়ার, আল্লাহ তাআলা রাস্তায় যারা হিজরত করে তাদেরকে প্রদান করার না করার কি শপথ না করে, এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয়।
আচ্ছা,
এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু?
সুবহানাল্লাহ।
এই আয়াত মোবারকা যখন নাজিল হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ওই সাহাবী, যদি আম্বিয়ে কেরামের পরে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
আনহু,
আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে মোবারকা নাজিল হওয়ার সাথে সাথে তিনি কি করলেন, ওনার ওই শপথকে নিয়ত করে সাথে সাথে চেঞ্জ করলেন।
আচ্ছা,
কোনটা? যে উনি যে শপথ করলেন যে ওনার চাচাতো ভাইয়ের প্রতি তিনি যে দয়া করতেন, তার ব্যয় তার খরচ দিতেন সদা, তিনি কি করলেন, সেখান থেকে তিনি ফিরে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয় আমার আশা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আর আমি মিফতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দয়া করতাম তা আমি কখনো বন্ধ করব না।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই আয়াত মোবারকা
যখন নাজিল হলো,
নাজিল হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার পূর্বের ন্যায় তাকে কি করলেন, তার প্রতি দয়া শুরু করলেন। অবশ্য তিনি শপথ করলেন দয়া না করার, তার সদাচরণ না করার,
ব্যক্তিগত কোনো সাংঘর্ষিকতা ছিল না,
আল্লাহর
রাসূলের সন্তুষ্টির জন্য
ছিল।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিষয় যেহেতু, এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে আর সহযোগিতা আমি
করব না,
কিন্তু আল্লাহ তাআলা ফরমান যখন হুকুম জারি যখন জারি হয়ে গেল,
আল্লাহ 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 আল্লাহ,
তখন হুকুম হওয়ার মতকে আবার চেঞ্জ করে ফেললেন,
চেঞ্জ করলেন।
সুবহানাল্লাহ।
তিনি বললেন যে আমি আমি আল্লাহ তাআলার আশা করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে,
মানে ইমানদারের যেটা
এই যে ইমানদারের যে আলামত,
জি,
এই থেকে আমাদের জন্য একটা বড়ই কিন্তু একটা শিক্ষা, যে হয়তো আমরা অনেকে বিভিন্ন সময় আমার কোনো আত্মীয় সে আমাকে কষ্ট দিয়েছে, এখন আমি তার প্রতি আমার কর্তব্য কি, সে আমাকে বঞ্চিত করেছে, আমি তাতে কিছু পাওয়ার আশা করি, কি তার থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা করি, তার থেকে আমি কিছু সহযোগিতা আশা করি, সে আমাকে বঞ্চিত করলো, এর মানে কি আমি বঞ্চিত করব? না। কিতাবের মধ্যে খুবই চমৎকার একটি কথা যে সদাচরণ হলো কেউ আপনার সাথে, আপনার কোনো আত্মীয় আপনাকে ভালো ব্যবহার করলো, আপনার তার সাথে ভালো ব্যবহার করলেন, এটাকে ভালো ব্যবহার বলা হয় না, এটা সদাচরণ হয়ে গেল। এটা হলো হচ্ছে একটা
বিনিময়
প্রদান। কিতাবের মধ্যে লেখা হয় যদি কোনো ব্যক্তির কোনো আত্মীয় তার সাথে আপনার অসৎ আচরণ করলো, তাকে বঞ্চিত করলো, সেই বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে কি আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক,
তার
সদাচরণ করা। এখানে আমাদের সমাজের মধ্যে আমরা বিশেষ করে ওই সকল আত্মীয়দের সাথে কিন্তু আমাদের সুসম্পর্ক থাকে, কাদের সাথে, যাদের যারা আমাদেরকে খাবার দিতে পারে, আমরা তাদেরকে দিই, তারা আমাদেরকে দেয়। কিন্তু যারা আমাদেরকে সহযোগিতা করতে পারে না, আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায়, যারা গরিব, যারা যারা সামর্থ্যবান না, এখন তার কাছে নাই, সে আপনাকে কিভাবে সহযোগিতা করবে? এখন আমার আপনার দায়িত্ব হচ্ছে যে তার খোঁজ খবর নেওয়া, তার সহযোগিতা করা, যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আপন খালাতো ভাই, তিনি অসহায় অবস্থায় ছিলেন, আর তার সদা সর্বদা তার ব্যয় বহন, তার খরচের দায়িত্ব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু
তাআলা আনহু। আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা ইমরান ভাই, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে কিছু আত্মীয় স্বজন আমাদের থাকে যারা মোটামুটি ফাইন্যান্সিয়ালি ভাবে একটু ভালো
ভালো
এবং সমাজের মধ্যে ভালো গ্রহণযোগ্যতা আছে, তো তাদের সাথে আমরা সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করি। আচ্ছা, আর কিছু আত্মীয় স্বজন যারা আছে তাদের অবস্থা খুব একটা ভালো না, আর্থিকভাবে সচ্ছল না, তো তাদের থেকে আমরা একটু দূরে এরিয়ে চলি। তো এই এটা আমাদের যে দায়িত্ব, কি আমরা কি শুধু বিত্তবানদের প্রতি আমাদের দায়িত্ব?
এখানে নূর হোসেন ভাই, কারণ হচ্ছে কি জানেন?
জি,
কারণ হচ্ছে যে আমরা তাদের থেকে দূরে, যারা যারা দূরে থাকে,
জি,
এর কারণ হচ্ছে যদি আমি তার খোঁজ খবর রাখি, যদি সে আমার থেকে টাকা চায়,
আচ্ছা আচ্ছা,
আমি যদি তার সাথে খবরাখবর রাখি, তার ছেলে মেয়ে বিয়ের সময় যদি আমার থেকে টাকা চায়, আচ্ছা, তার সাথে যদি আমি খবরাখবর রাখি, লকডাউন অবস্থায় অসহ অবস্থায় যদি আমাকে ফোন দিয়ে টাকা চায়, এখানে আমাদের আমাদের চিন্তা, আমাদের যে মন মানসিকতা, এর পরিবর্তন। আমি আমার ইমানদারি যেটা, আমি একজন মুসলমান হিসাবে যে আজকে হয়তো নূর হোসেন ভাই,
জি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে নিয়ামত দিয়েছে, আজকে হয়তো তারা গরিব হওয়ার কারণে, সম্পদ না থাকার কারণে যে তাদের থেকে আমরা আজকে দূরে, হয়তো তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, এটা কি অসম্ভব যে হয়তো একদিন আমার স্থানে সেও আসতে পারে?
অবশ্যই,
ওই আত্মীয় অসহায় গরিবের স্থানে আমিও যেতে পারি। আজকে যদি আমি সে অসহায় হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, নিঃস্ব হওয়ার কারণে তার প্রতি দয়া প্রদর্শন করি, আল্লাহ না করুক কোন একদিন যদি আমি অসহায় হয়, তখন সে কি কখন আমাকে বলবে?
না,
কখনো সে বলবে না।
বলবে না
কেন? সে এটা হচ্ছে সিস্টেম যে দয়া করো, দয়া করা হবে। যদি আমি দয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আত্মীয় স্বজনদের অন্তরের মধ্যে আমার প্রতি দয়া সৃষ্টি করে দিবে,
জি,
তখন আমার বিপদের সময় কিন্তু কেউ আমার কাছে আসবে না, আমার আত্মীয় কিন্তু তার দয়ার কারণে কিন্তু সে আমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। কেন? এই আমার আত্মীয়, সে ওই আমার বিপদের সময় কিন্তু সে আমার পাশে ছিল,
জি,
সে এই বিপদের সময় আমার পরিবারের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, কেউ আসে নাই, কিন্তু সে সর্বপ্রথম সে মেডিকেলে এসে আমাদেরকে দেখার জন্য আসলো। আসলে হচ্ছে কি, এই যে কথাটা আমরা যে প্রোগ্রামের নাম আমরা নিয়েছি, দয়া করো দয়া করা হবে, এই কথাটা পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে
না।
আজকে যে আমরা বিষয় নিয়েছি আত্মীয়র প্রতি দয়া, আমরা যদি চাই আমার কোনো আত্মীয় আমার বিপদে আমার প্রতি দয়া করুক, তাহলে আমার তার প্রতি আমার দয়া মনোভাব রাখতে হবে,
আর দায়িত্ব তো আমার বেড়ে যাবে যাতে আমি দায়িত্ব পালন করি। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ ফরমান সূরা নিসার মধ্যে যে আর আল্লাহর বন্দেগী করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না, এছাড়া মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করো, আর উত্তম আচরণ করো নিকট আত্মীয়র সঙ্গে। তো আল্লাহ পাকের হুকুম যে নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে যাতে আমরা উত্তম আচরণ করি, পিতা মাতার পরপরই তাদের
তাদের
হক চলে আসছে, তো এখন এই যে উত্তম আচরণের বিষয়, আচরণ ইমরান ভাই দেখবেন যে হ্যাঁ আসছে, তো তাকে জাস্ট একটু খোঁজ খবর নিলাম, এরপর তাকে বিদায় করে দিলাম, তো তার বাড়িতে গেলাম, না খেয়ে চলে আসলাম। তো এই যে আচরণের যে বিষয়টা, যদি আমি তার প্রতি সৎ আচরণ করি আত্মীয়র প্রতি, তো সৎ আচরণ করার ফজিলত কি?
আসলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যারা আত্মীয়র সাথে সদাচরণ করে,
জি,
কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে যে সময় প্রতিটা মানুষ আল্লাহ তাআলার দয়ার মুখাপেক্ষি।
জি,
কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, প্রতিটা মানুষ আরশের ছায়ায় থাকার জন্য প্রার্থনা করবে,
সুবহানাল্লাহ,
মাওলার দয়া চাইবে।
জি,
ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দয়া করে আরশের ছায়া দান করবে, যারা কাল কিয়ামতের দয়া পাবে আল্লাহ তাআলা স্পেশাল, তাদের মধ্যে ওই ব্যক্তিও শামিল,
সুবহানাল্লাহ।
হাদিসে পাকের মধ্যে হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় তিন প্রকারের ব্যক্তি থাকবে, তাদের মধ্যে এক প্রকার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী,
সুবহানাল্লাহ,
যারা আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এই সুসম্পর্ক হচ্ছে আমাদেরকে সদা সর্বদা কোন অবস্থায় আছে, বিপদে সুখে দুঃখে সদা সর্বদা তাদের পাশে থাকা, এটাকেই বলে কিন্তু আত্মীয়তার সম্পর্ক।
টাকা পয়সা দিয়ে যে উত্তম আচরণ এমন না, বিপদের সময় যদি একটু আমি হাসি মুখে তাকে যদি একটু সহমর্মিতা জানাই, এটাও তো একটা উত্তম আচরণ।
আপনি জানতে পারলেন আপনার খালাতো ভাই অথবা আপনার মামাতো ভাই অথবা আপনার ফুফাতো ভাই অ্যাক্সিডেন্ট করলো,
জি,
আপনি তার জন্য ফাইনান্সিয়াল উপকার করা আপনার দ্বারা সম্ভব হয় নাই, কিন্তু যদি আপনি একটু খবর না নেন, কিন্তু পরবর্তী এটা কখনো না কখনো আসে, দেখো আমাদের আমাদের অত ভাই বলবে যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আমার অমুক ভাই সে ছাড়া একটু ফোনে খবর নিতে পারতো, ঠিক কিনা, এ ধরনের কিন্তু আপনার আলোচনা চলে আসে। তো অনেক সময় এমন কিছু পারিবারিক আত্মীয় স্বজনদের বিপদ চলে আসে, তারা এতটুকু আশা করে যে আমাদের বিপদে তারা একটু ফোনের মাধ্যমে হোক অথবা সরাসরি এসে একটু সহানুভূতি প্রকাশ করবে, একটু আমাদেরকে এই বিপদের পাশে আমাদের পাশে একটু দাঁড়িয়ে পাশে এসে একটু খেদমত করবে। আসলে হচ্ছে কি, এখানে আপনার যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আত্মীয়তার সম্পর্কের সাথে ইমানের একটা সম্পর্ক,
সুবহানাল্লাহ,
এখানে তারাই আত্মীয়দের প্রতি দয়া দেখাবে, তারাই আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেবে। এই লকডাউনের সময়, বিপদের সময়, মুসিবতের সময় তারাই খোঁজ করবে, আরে আমার অমুক আত্মীয়, আমার খালা, আমার ফুফু, হয়তো আমার অমুক চাচা অথবা চাচাতো ভাই সে কোন অবস্থানে রয়েছে, এটা তখন সম্ভব যদি তার ইমান মজবুত হয়। কেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ এবং কিয়ামতের উপর ইমান রাখে,
আল্লাহ আল্লাহ,
আল্লাহ এবং কিয়ামতের উপর ইমান রাখে, তার উচিত যেন সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে,
সুবহানাল্লাহ।
একদিকে আপনি বলেন যে আমি খুব ইমানদার, মানে আমরা অনেক সময় বলি ভাই আমি কিন্তু ইমানদার, আমি মানে সে গর্ববোধ করে,
জি জি জি,
কিন্তু বলে যে আল্লাহ, যে আল্লাহ এবং কিয়ামতের উপর যে ইমান রাখে তার মধ্যে একটা আলামত থাকবে, সে আলামতটা কি, সে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দয়া পাওয়ার একটা মাধ্যম হচ্ছে কি, নিজের নিকট হোক অথবা দূরের আত্মীয় হোক তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখি। আমাদের অনেক সময় নূর হোসেন ভাই অনেকের পক্ষ থেকে আসে যে সে আমার সমালোচনা করে, সে আমার ক্ষতি করে, সে আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে দেয় অনেক অনেক। এখন আপনি যে আপনি আপনারা বলেন অথবা আপনি বলেন যে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তার খেয়াল রাখতে হবে, এখন আমি তো তার খেয়াল রাখার চেষ্টা করে কিন্তু সে আমার ক্ষতি করার চেষ্টা করে, এক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আমরা শুনি। এই হাদিসে মোবারকা শুনবো এবং আমরা আমল করার জন্য চেষ্টা করব। যদি কোনো আমাদের আত্মীয় যদি আমাদেরকে সে বঞ্চিত করে রাখে,
জি,
তার দয়া থেকে আমাকে সে বঞ্চিত করে রাখে,
সে যদি সম্পর্ক ছিন্ন করতে
চেষ্টা করে, ওই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এটা পছন্দ করে তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করা হোক।
আচ্ছা,
একটি প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক। তার উচিত যে ব্যক্তি তার উপর অত্যাচার করে সে তাকে ক্ষমা করে দেবে, যে ব্যক্তি তাকে বঞ্চিত করে তাকে দান করবে, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে তার সাথে সম্পর্ক তৈরি করবে। এখানে আমরা যারা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষী, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের প্রাসাদ আমাকে দান করবে, তাদের জন্য হচ্ছে যে যদি কোনো আত্মীয় স্বজন যদি সম্পর্ক ছিন্ন করে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সাথে সম্পর্ক তৈরি করা। কেউ যদি আমাদেরকে বঞ্চিত করে, আমরা তাদেরকে বঞ্চিত না করে তাদেরকে দান করব। শেখ সাদির রহমতুল্লাহ তাআলা একটি চমৎকার তিনি লেখা লিখেন ওনার কিতাবের মধ্যে, যে আমরা পৃথিবীতে সম্পর্ক তৈরি করার জন্য এসেছি, সম্পর্ক ছিন্ন করার জন্য আসেনি।
সুবহানাল্লাহ, সম্পর্ক ছিন্ন করার জন্য নয়, সম্পর্ক মজবুত করার জন্য এসেছে দুনিয়াতে। সুবহানাল্লাহ, সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন যে আমি বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ যদি চায় তার দীর্ঘ আয়ু এবং তার রিজিক প্রশস্ত হয়ে যাক,
যে
সে যাতে আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এখন কে না চায় ইমরান ভাই, তার রিজিক বাড়ুক, তার দীর্ঘ নেক হায়াত বাড়ুক, তার হায়াত আরো বৃদ্ধি পাক। তো উত্তম একটা পন্থা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে বলে না যে তুমি রাত ভরে তাহাজ্জুদ করো,
জি
হ্যাঁ, তুমি রাত ভরে নফল ইবাদত করো, তুমি হজ করো, তাহলে তোমার রিজিক বেড়ে যাবে। এগুলার ফজিলত তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু উত্তম একটা পদ্ধতি আল্লাহ রাসূল কি বলেছেন, যে আত্মীয়তার সম্পর্কে মজবুত করো,
আল্লাহ আল্লাহ
বজায় রাখো আত্মীয়তার সম্পর্ক, তোমার রিজিকও বেড়ে যাবে, তোমার নেক হায়াতও বেড়ে যাবে।
এখানে আমরা একটা জিনিস খুব সহজে বুঝতে পারি, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে রিজিকের মধ্যে বরকত হয়।
বরকত হয়
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা মাধ্যম হচ্ছে, কিন্তু আপনি যদি কোনো আত্মীয়কে যদি সে গরিব অসহায় মাহে রমাদানুল মোবারক এই চিন্তা করে খেয়াল করে যে সে ভালোভাবে ইফতারি করতে পারছে কিনা, সে ভালোভাবে সেহরি করতে পারছে কিনা, আমি যদি তাকে একটু হেল্প করি হয়তো সে কি করবে, আপনার ভালোভাবে ইফতারি করতে পারবে, সেহরি করতে পারবে। তাহলে এটা একটা আত্মীয়তার সম্পর্ক মজবুত করার কিন্তু একটা মাধ্যম। তাহলে আমি যদি এই আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে গিয়ে দর্শক শ্রোতা আমার আত্মীয় স্বজনদের পিছনে যদি একটু খরচ করি, ইফতার হোক সেহরিতে হোক অথবা ঈদের সময় যদি আমি খরচ করতে পারি, তাহলে এর মাধ্যমে কি হবে, আত্মীয়তার সম্পর্ক মজবুতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রিজিকের মধ্যে কি দিবে,
বৃদ্ধি করে দিবে,
বৃদ্ধি করবে। যখন কোনো ব্যক্তি জানতে পারে এই কাজ করলে তার রিজিকের মধ্যে বরকত হবে, তার টাকা পয়সার মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, হুজুর দোয়া করেন আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার রোজগারের মধ্যে বরকত হবে, আমার টাকা পয়সার মধ্যে বরকত হবে, এর মধ্যে একটা আমল, এটাও কিন্তু একটা আমল। আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করা, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক তৈরি করা, এটাও কিন্তু একটা রিজিকের মাধ্যম। আর এখানে আমি একটা বিষয় নুরুসন ভাই, যারা বিভিন্ন কারণে আপনার এই এলমে দিনের অভাবে হোক অথবা উত্তম পরিবেশ না পাওয়ার কারণে হোক, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরিবর্তে কিন্তু আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার অনেকে চেষ্টায় থাকে, যে কারোর সাথে তার কোনো সম্পর্ক না। অনেকে আছে তার এই খালা বলেন, তার ফুফু বলেন, তারপর
এমন হয় যে মা মারা গেছে,
জি,
তো খালারা গ্রামের বাড়িতে থাকে, তো মার যখন ইন্তেকাল হয়ে গেছে এরপর খালাদের সাথে আর কোনো যোগাযোগ
নেই। বরং হাদিসে যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির মা ইন্তেকাল করে,
জি,
সে যদি তার খালার সাথে ভালো ব্যবহার করে কিতাবের মধ্যে আসতে, তাহলে সে যেন তার মায়ের সাথে ভালো ব্যবহার করলো। এখন মা বাবা ইন্তেকাল করলো, তার খালা বলেন, তার ফুপি বলেন, এদের সাথে তার একটা যে যোগাযোগ রাখার প্রয়োজন ছিল সেটাকে সেভাবে রাখার চেষ্টা চালাচ্ছে না, হয়তো তার মা বাবার সাথে তার আত্মীয় স্বজনদের সাথে কোনো কি ছিল সুসম্পর্ক নষ্ট ছিল,
জি,
পারিবারিক দ্বন্দ্বের কারণে হোক, জায়গা জমিনের মামলা মোকদ্দমার কারণে হোক, অনেক সময় হয়ে যায়
আমাদের, অনেক সময় আসিমান ভাই যে মানে বংশীয় একটা মানে দূরত্বতা,
দূরত্ব হয়তো ওই যে
দ্বন্দ্ব,
কবে যেন একটা দ্বন্দ্ব লাগলো,
দাদা দাদা দূরত্ব ছিল,
আমরা দূরত্বে, আবার আমরা এটাও বলি যে মানে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আসলে এই ব্যাপারে তারা কত বড় হতবাগা, তারা কত বড় বঞ্চিত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের এই ফরমান থেকে আমরা জেনে নিই, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ফরমান, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়।
সোমবার
বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরস্পর শত্রুতা পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেবেন। এই লোকগুলো তারা ক্ষমা পাবে না, কে যারা পরস্পর শত্রুতা পোষণ করে এবং আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আরেকটি ফরমান হযরত সাইয়েদুনা আমাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদা মজলিসে উপস্থিত ছিলেন, কোন একটি বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি, তারা যেন এই আমাদের এই মজলিস থেকে উঠে যায়।
আল্লাহ,
তাদের এখানে থাকার কোনো অধিকার নাই, তারা যাতে করে আমাদের মজলিস থেকে উঠে যায়, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের ফরিয়াদ করতে পারি। কেন? কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের জন্য আসমানের দরজা বন্ধ থাকে, তারা যদি এখানে উপস্থিত থাকে তাহলে রহমত আসবে না, আমাদের দোয়া কবুল হবে না। তো তিনি বলেন, ঘোষণা করলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা যাতে করে আমাদের মসজিদ থেকে উঠে যায়। কেন? তাদের কারণে আসমানের দরজা বন্ধ থাকবে এবং তারা এখানে উপস্থিত থাকবে, আমাদের দোয়া কি হবে না,
কবুল হবে না,
কবুল হবে না। প্রথমে যে আমরা হাদিসে মোবারকা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শত্রুতা পোষণকারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না, বাকি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সেম আপনার সবই বরাতের মতো বরকতময় রজনী, যে রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন, অগণিত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবই বরাতে ক্ষমা করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সবে বরাতের মতো বরকতময় রজনীতেও তাদেরকে কি করা হয় না, ক্ষমা করা হয় না। আসলে আমরা যদি চাই দয়া করো, দয়া করা হবে, ক্ষমা করো, ক্ষমা করা হবে, আত্মীয় ভুল করবে, আত্মীয় অপরাধ করবে, আল্লাহর ওয়াস্তে যদি আমি কোরআনুল করিমের দিকে তাকিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকিয়ে যদি আত্মীয়কে যদি আমি ক্ষমা করে দিই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে। যদি আত্মীয়র সাথে সুসম্পর্ক নষ্ট হয়, আমরা যে হাদিসে মোবারকা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করবে না। এক্ষেত্রে আমরা আত্মীয় স্বজনদের যে দয়ার বিষয়গুলা,
জি,
আমাদের সমাজের মধ্যে আত্মীয় স্বজনদের আমরা একটু খেয়াল করে আমরা দেখি, একটু আপনার লিস্ট তৈরি করা হোক। মাদিনী চ্যানেলের আজকে প্রোগ্রাম দেখার সৌভাগ্য হলো। মাদিনী চ্যানেলে আত্মীয়তার বন্ধন আমরা কীভাবে রক্ষা করব, সিলা রহমি তাদেরকে প্রতি কীভাবে দয়া করব, সুসম্পর্ক বজায় রাখব, এর প্রতিদান আমরা শুনলাম। যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে এর ক্ষতিও আমরা শুনলাম। এখন কোনো একজন ইসলামী ভাই, ইসলামী বোন সেই এই সিস্টেম সে অবলম্বন করতে পারে, একটা লিস্ট সে তৈরি করলো যে আমার কোন কোন আত্মীয় যাদের সাথে আমাদের পারিবারিক কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়েছে, পারিবারিক কোনো কারণে পূর্বে হয়তো অনেক বছর পূর্ব থেকে তাদের সাথে আমাদের আসা যাওয়া বন্ধ, আমরা লিস্ট করে আমরা তাদের কাছে কী করি, আপনার মোবাইলের মাধ্যমে হোক, চিঠির মাধ্যমে হোক, সরাসরি যাওয়ার মাধ্যমে হোক, একমাত্র কোন উদ্দেশ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে কিন্তু শয়তান, নুরেশন ভাই,
জি,
শয়তান কিন্তু বাধা দেবে। শয়তান বলবে, প্রতিবার তুমি নিজের থেকে যাবে,
জি জি জি,
প্রতিবার তুমি মাপ চাইবে,
জি।
এই শয়তানে কিন্তু এখানে বড় একটা ধোকা, অপরাধ
করলো তার আত্মমর্যাদা মানে এখানে তুলে দেবে আর কি, আমার সবকিছু সম্মান নষ্ট হয়ে যাবে, আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে,
সে ভুল করলো,
জি, আর আমি গিয়ে সেখানে তার কাছে আগে কথা বলবো,
আমি গিয়ে তার সাথে ক্ষমা চাইবো,
জি জি।
এখানে দেখুন যে যদি কেউ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে, যদিও কারো মন চাইবে না, কারো নফস চাইবে না যে আমি কোনো আত্মীয়র কাছে গিয়ে কেউ নত হওয়া আপনার শয়তান কখনো এটা সহ্য করবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি চায় আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা বাড়ুক, আমি আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা বাড়ুক, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের প্রিয় বাণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবে।
মাদিনা শরীফের দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্ক কতটা গুরুত্ব আমাদের জন্য, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রহিম, সিলাই রহিম, যেটা আমাদের ইমরান ভাই বললেন যে রহিম অর্থাৎ আত্মীয়তার সম্বন্ধ, এটা আল্লাহ তাআলার আরশের মধ্যে ঝুলন্ত রয়েছে। তো সে বলে যে আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবে, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক বড় মারাত্মক গুনাহের কাজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা শুধু একটা পরিবার নয়, কয়েকটা পরিবার একেবারে বংশীয় যে একটা বিষয় রয়েছে, একেবারে সম্পর্ক দূরত্বতা সৃষ্টি করে। তো এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, জান্নাত থেকে এটা বাধা প্রদান করা হয়, জান্নাতে যাওয়া থেকে বাধা প্রদান করা হয়। তো এই যে বিষয়গুলো আমি যদি চিন্তা করি মাদানী শরীফের দর্শক শ্রোতা, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমি কী আমল করছি, যে কী আল্লাহ তাআলার দরবারে চাইছি, যে আমার দোয়াও কবুল হবে না, হ্যাঁ তাহলে আমার এই দোয়া এই আমল সকল কিছু আল্লাহ তাআলার দরবার থেকে বঞ্চিত হয়ে যাবে। তো আত্মীয়তার সম্পর্কের বিষয়ে আমরা খেয়াল করি, আত্মীয়তা যাদের সাথে আমাদের সাথে দূর সম্পর্ক রয়েছে তাদের সাথে আমরা সুসম্পর্ক করি, তাদের খোঁজ খবর নেই। আলহামদুলিল্লাহ রমজান মাস রয়েছে, এই রমজান মাস সকলের অন্তর নরম থাকে, তো আলহামদুলিল্লাহ যদি এই নরমীয়তার সাথে যদি আমরা আমাদের সুসম্পর্ক আবার তৈরি করতে পারি, তো আল্লাহ চাহে তো এই রমজানের মধ্যে আমরা নাজাত পেয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখার এবং আত্মীয়তার হক, আত্মীয়তার প্রতি যে দায়িত্ব কর্তব্য তা পালন করার তৌফিক দান করুক। তো আজকে আমরা একেবারে শেষ মুহূর্তে মাদানী শরীফের দর্শক শ্রোতা বিদায় নিব, ইনশাআল্লাহ আগামীকালও একটি বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী শরীফের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে, কেউ দেখুক বনা দেখুক নিশ্চয় খোদা মহান দেখবে।